বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 25 সেপ্টেম্বর, 10 আশ্বিন এবং ফার্সি 3 মেহের। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বিশ্ব নদী দিবসে বাংলাদেশের নদ নদীগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে বিশ্বনবীর দৌহিত্র ইমাম হাসান আলাইহিসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তেহরান বেইজিং মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে প্রেসিডেন্ট রাইসি। কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার ব্যাপারে ইউক্রেনের সিদ্ধান্তে ইরানের দুঃখ প্রকাশ। নদী ও পরিবেশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার রাজনীতি চলছে বলে অভিযোগ বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রীর। এবং বিজেপিকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার নামে বদনাম করলে তাঁর ভীষণ রাগ হয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন বেইজিং ও মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত প্রেসিডেন্ট রাইসি শনিবার চীনা নিউজ চ্যানেল সিজিটিএনকে দেয় এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চিতভাবে আমেরিকার বেশিরভাগ ব্যর্থ করে দেবে। ইরান, চীন ও রাশিয়া সহ যেসব দেশ আমেরিকা নিষেধাজ্ঞার শিকার সেসব দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের অভূতপূর্ব উন্নতির কথা উল্লেখ করে ইব্রাহিম রাইসি বলেন বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার দাম্ভিক শক্তি প্রয়োগের অবসান ঘটানোর জন্য নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলা একান্ত জরুরি। তিনি বলেন উপনিবেশবাদী আমূল থেকে শুরু করে বর্তমান এক মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার প্রতি বিশ্বের বেশিরভাগ মানুষই বীতশ্রদ্ধ, কাজেই নয়া বিশ্বব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন নতুন বিশ্বব্যবস্থা হবে বহু মেরুকেন্দ্রিক, যেখানে সব দেশের কথা বলার সমান অধিকার থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তার দেশ যথেষ্ট ছাড় দিয়েছে, কারণ তেহরান পাশ্চাত্যের সঙ্গে একটি টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর। তিনি শনিবার নিউ ইয়র্কে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভুবকা হুকসাত্রার সঙ্গে এক বৈঠকে ইরানের এ প্রত্যয়ের কথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে যোগ দিতে আমির আবদুল্লাহিয়ান বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। ড্যাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু আলোচনায় ইরান ছাড় দিলেও আমেরিকার একগুঁয়ে মানসিকতার কারণে শেষ মুহূর্তে এসে সংলাপ আটকে গেছে। সাক্ষাতে ইরান ও হল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতেও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নিউ ইয়র্কে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেও বৈঠক হয়েছে। বৈঠকে তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিলেন আবদুল্লাহিয়ান। প্রেসিডেন্ট রাইসি ফিরে এলেও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান রয়ে গেছেন এবং সাধারণ অধিবেশনের অবকাশে দেশের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ওই কূটনীতির অংশ হিসেবে আমির আবদুল্লাহিয়ান আজ আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার আমিরাত সমকক্ষকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বৈঠকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীও দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উন্নয়নের ব্যাপারে আরব আমিরাতের প্রস্তুতির কথা জানান। সেই সঙ্গে দুদেশের ব্যবসায়ী পরিষদের বৈঠক অনুষ্ঠানের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নরওয়ের পার্লামেন্ট স্পিকারের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানে হিজাব আইন অমান্য করার কারণে আটক তরুণী মাহসা আমিনের মৃত্যুর ঘটনায় যখন দেশবাসী শোকাহত এবং তারা ফরেন্সিক তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, তখন রাজধানী তেহরান সহ কিছু শহরে বেআইনি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদকারীরা সরকারি ও বেসরকারি সম্পদ ভাঙচুর সহ নানারকম নাশকতামূলক তৎপরতা চালিয়েছে। এ অবস্থায় নরওয়ের পার্লামেন্ট স্পিকার মাসুদ কারাখানি ইরানে নাশকতামূলক তৎপরতায় জড়িত কথিত বিক্ষোভকারীদের পক্ষ অবলম্বন করে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের প্রতিবাদ জানাতে আজ তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিগুয়াল হাউগাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ওই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানানো হয়। সাক্ষাতে নরওয়ের রাষ্ট্রদূত ইরানের প্রতিবাদের কথা দ্রুততম সময়ের মধ্যে অসলোকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার ইউক্রেনীয় সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। তিনি বলেছেন, পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ইউক্রেন সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে রাশিয়াকে ইরান ড্রোন সরবরাহ করেছে বলে অভিযোগ তুলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করে। একই সঙ্গে কিয়েভ থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানায় ইউক্রেন সরকার। কিয়েভ বলেছে, ইরানের অবন্ধুসুলভ আচরণের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়ার কাছে ইরান কম্বাট ড্রোন বিক্রি করেছে। এ সম্পর্কে কানানি বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘর্ষে ইরান নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং শান্তিপূর্ণ উপায়ে এ সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে এসেছে। নাসির কানানি বলেন, ইউক্রেনের সঙ্গে তার দেশের সম্পর্ক নস্যাত করার জন্য তৃতীয় পক্ষগুলো যে প্রচেষ্টা চালাচ্ছে, কিয়েভের উচিত তাতে সায় না দেয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। নদী ও পরিবেশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার রাজনীতি চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী ও পরিবেশ নিয়ে এখন কিছুটা রাজনীতি হচ্ছে। নদী ও পরিবেশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর সিডাব মিলন আয়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ঢাকার চারপাশের নদ নদী রক্ষায় নৌপরিবহন মন্ত্রণালয় যথাযথ চেষ্টা করেছে। ঢাকার চারপাশের নদ নদীর অবৈধ দখলের মধ্যে 90% বেশি দখলমুক্ত করা হয়েছে। প্রতিমন্ত্রী আশা করেন ঢাকার চারপাশের নদ নদীকে ঘিরে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে তিনি জয়ী হবেন। অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী ঢাকার চারপাশের নদ নদী দূষণের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ইচ্ছার কথা জানিয়েছে। নদী কমিশনের চেয়ারম্যান বলেছেন, ওয়াসার এমডি উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে মোবাইল কোর্টের সম্মুখীন করব, আমরা চাইব যেন আইন অনুযায়ী তাদের ৬ মাসের জেল, ৪ লাখ টাকা জরিমানা হয়। তিনি বরং দক্ষিণের মেয়রকে ধন্যবাদ দিয়েছেন। কারণ হিসেবে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান উল্লেখ করেন, খালের দূষিত পানি যাতে নদীতে গিয়ে না পড়ে সেজন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র খালের মুখে বর্জ্য শোধনাগার করার পরিকল্পনা নিয়েছেন। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান উল্লেখ করেন, প্রতিদিন ঢাকা শহরের মানুষ ৫০ লাখ কেজি মল ও ১৫০ কোটি লিটার মূত্র বর্জন করে। ঢাকা ওয়াসার দায়িত্ব ছিল এগুলো শোধন করা, কিন্তু এগুলো সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন নালার মাধ্যমে পার্শ্ববর্তী নদ নদীতে গিয়ে পড়ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মেয়াদে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ কখনো কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি, বরং সবসময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে। জাতিসংঘে ৭৭তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থানীয় সময় শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলেন তারা কারা? আওয়ামী লীগ সবসময় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। বাংলার নামে বদনাম করলে ভীষণ রাগ হয় বলে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে লক্ষ্য করে তিনি আজ এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন, বাংলার নামে বদনাম করলে আমার খুব রাগ হয়। তিনি আজ রোববার তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ সময় তিনি দিল্লির কেন্দ্রীয় বিজেপি সরকার সম্পর্কে কটাক্ষ করে বলেন, যারা দিল্লিতে বসে আছে ওটা দিল্লি কা লাড্ডু, জো খায়া অভি পাস্তায়া, জো নেহি খায়া অভি পাস্তায়া। এ প্রসঙ্গে আজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করে বলেন, উনি পোষতেছেন কিনা জানি না, তবে উনি দিল্লির লাড্ডু খেয়েছেন, বিজেপির লাড্ডু খেয়েছেন, মোদি যে দিয়েছেন উনি বিজেপির লাড্ডু খেয়েছেন, এখনও বিজেপির লাড্ডুতে ওনার আগ্রহ আছে, এটা সবাই বুঝতে পারছে বলেও মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতে বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির অর্থ একটি বড় মিথ্যাবাদী দল। তিনি আজ হরিয়ানায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তেজস্বী যাদব বলেন, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির বিরুদ্ধে যে শেষ হাতুড়ির আঘাত করেছেন এখন তারা তা থেকে উঠতে পারছে না। নীতিশ কুমারের একটাই লক্ষ্য, ২০২৪ সালে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা। বিজেপির অর্থ একটি বড় মিথ্যাবাদী দল, কারণ অমিত শাহ পূর্ণিয়ায় এসেছিলেন, তারপর তিনি বলেছিলেন পূর্ণিয়ায় একটি বিমানবন্দর তৈরি হচ্ছে, কিন্তু আসলে সেখানে একটি ইটও ফেলা হয়নি। আরজেডি নেতা তেজস্বী যাদব আজ উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপিকে নিশানা করে আরো বলেন, পাঞ্জাবের মানুষ কৃষক আন্দোলন পরিচালনা করে সঙ্গীদের একটি দুর্দান্ত পাঠ শিখিয়েছে। ইহুদিবাদী বসতি নির্মাণের মাধ্যমে ইসরায়েলিরা ফিলিস্তিনের ভৌগোলিক কাঠামো পরিবর্তন করে দিতে চায়। ফিলিস্তিনি ভূখণ্ডকে তারা ইহুদিবাদী চেহারা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর রেজুলেশন অনুযায়ী এ অঞ্চলে ইহুদিবাদী বসতি স্থাপন করা অবৈধ। এদিকে ইহুদিবাদী বসতি নির্মাণের কড়া সমালোচনা করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। তিনি ইহুদিবাদী বসতি নির্মাণকে সরাসরি অবৈধ বলে উল্লেখ করে বলেন, ইহুদিবাদী উপশহর নির্মাণের ফলে ফিলিস্তিনের সঙ্গে ভৌগোলিক যোগাযোগ বিঘ্নিত হবে। সম্প্রতি ফিলিস্তিনিদের সমর্থনে আয়ারল্যান্ডে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা তাদের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলি অপরাধযোগ্য এবং ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের বর্ণবাদী আচরণ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের উপর যেন চাপ সৃষ্টি করা হয়। একই সঙ্গে তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে তাদের বাস্তুচ্যুত করার প্রক্রিয়া বন্ধ করারও দাবি জানায়। চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানের কথিত স্বাধীনতার প্রতি যে কোনো বিদেশি সমর্থনকে কঠিন হাতে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মোকাবেলা করব এবং বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নেব। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সামরিক উস্কানির প্রেক্ষাপটে উত্তর কোরিয়া জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আশরাফুর রহমানের পরিবেশনা।
উত্তর কোরিয়া জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যখন একটি মার্কিন বিমানবাহী রণতরি দেশটিতে পৌঁছেছে, তখন আজ সকালে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সতর্কতামূলক পদক্ষেপ নিতে তার দেশের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন এবং সম্ভাব্য সংঘাত ও সংকট মোকাবেলার জন্য বিশেষ ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। এ অঞ্চলে মার্কিন সরকারের উস্কানিমূলক সামরিক তৎপরতার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়া এ অঞ্চলে দক্ষিণ কোরিয়া ও তার পশ্চিমা মিত্রদের উস্কানিমূলক পদক্ষেপের জবাবে প্রায়ই এ ধরনের সামরিক পদক্ষেপ নিয়ে এটা বুঝিয়ে দিতে চাইছে যে দেশটি পশ্চিমা সরকারগুলোর উস্কানিমূলক যে কোনো পদক্ষেপের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়া চলতি বছরে কমপক্ষে 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বড় ধরনের সমরাস্ত্রের পরীক্ষা চালিয়ে তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সংখ্যা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছে বিশ্বের কাছে। ওদিকে মার্কিন সরকার দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো জাপান ও উত্তর কোরিয়ার সাগর উপকূলে যৌথ মহড়া চালিয়ে উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে। এ থেকে মনে হচ্ছে পশ্চিমারা এ অঞ্চলে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। চীন রাশিয়ার কৌশলগত মিত্র হয়, মার্কিন সরকার চীনকে চাপের মধ্যে রাখতে চায়। জাপান ও দক্ষিণ কোরিয়াকে উত্তেজিত করে মার্কিন সরকার ও তার মিত্ররা চীন, রাশিয়া ও কোরিয়ার মতো দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করছে। মোট কথা, এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর জন্য যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে।
প্রতিবেদনটি শুনলেন, এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
আজ উদযাপন করা হচ্ছে বিশ্ব নদী দিবস। বাংলাদেশে দিবসটির গুরুত্ব হচ্ছে নদীকে দখল ও দূষণমুক্ত করে প্রকৃতি ও জনসাধারণের অবাধ ব্যবহারের সুযোগ করে দেওয়া, একই সাথে নদীকে একটি জীবন্ত সত্তা হিসেবে বাঁচিয়ে রাখা। এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু রাসের খান রেডিও তেহরানকে বলেন,
আমাদের এই দীর্ঘ আন্দোলনের ফলে সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নদী কমিশন গঠন করছে এবং নদী দখলমুক্ত দূষণের জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। অন্যদিকে একটা পজিটিভ দিক হলো যে নদী কমিশনের সারা দেশে সবগুলো না হলেও মেজর গুলা যারা নদী দখল দেয় তাদেরকে আইডেন্টিফাই করতে পারছে এবং সেটা পর্যায়ক্রমে উদ্ধার অভিযানের প্রয়াস নেওয়া হচ্ছে, যদিও এই প্রয়াসটা আশানুরূপ হয়নি।
2019 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত উচ্ছেদ অভিযানে ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গী, বরিশাল, আশুগঞ্জ, ভৈরব বাজার, নোয়াপাড়া এবং ঘোড়াশাল নদীবন্দর এলাকায় 12,245টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব এলাকায় 6,222টি সীমানা চিহ্নিতকারী পিলার বসানো হয়েছে। বিআইডব্লিউটি এর বন্দর বিভাগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে নদী দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা এখন বন্ধ। বর্তমানে বিআইডব্লিউটি এর 37টি নদী বন্দর রয়েছে, 7টি বাদে বাকি 30টি নদী বন্দর এলাকায় অবৈধ দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়নি। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদী দূষণ রোধ ও নাব্যতা বাড়ানোর লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্স অকার্যকর হয়ে আছে। নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান করে এই টাস্ক ফোর্স গঠনের পর থেকে মাত্র 2টি সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে এই টাস্ক ফোর্স মূলত অকার্যকর হয়ে রয়েছে। এদিকে আজ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে নদীকে সবচেয়ে বেশি আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, আর এদেশেই নদী সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশের নদ নদীর দুর্দশাগ্রস্ত পরিস্থিতি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন শুনলেন। অনুষ্ঠানের ঘোষণায় ভুল হওয়ার জন্য আমরা দুঃখিত। এবারে রয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের বড় দৌহিত্র ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
ইমাম হাসান আলাইহিস সালামের শোকাবহ শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছি মোহাম্মদি রেসালাতের অনন্য প্রদীপ ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদত শীর্ষক বিশেষ আলোচনা। উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। আঠাশ সাফর ইসলামের ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিন, কারণ দশম হিজরির এই দিনে দুনিয়া থেকে বিদায় নেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ৪০ বছর পর ৫০ হিজরির একই দিনে শাহাদত বরণ করেন তাঁরই প্রথম নাতি হজরত ইমাম হাসান আলাইহিসসালাম। ইমাম হাসান আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন তৃতীয় হিজরির ১৫ই রমজানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে প্রিয় প্রথম নাতির নাম রাখেন হাসান। হাসান শব্দের অর্থ সবচেয়ে ভালো বা উত্তম, পছন্দনীয় ইত্যাদি। ইমাম হাসান আলাইহিসসালামের সাত বছর বয়স পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বহুবার প্রিয় এই নাতিকে কাঁধে নিয়ে বলেছেন, হে প্রভু, আমি ওকে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসুন। তিনি আরো বলতেন, যারা হাসান ও হুসাইনকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো, আর যারা এই দুজনের সঙ্গে শত্রুতা করবে তারা আমাকেই তাদের শত্রু হিসেবে গণ্য করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে বেহেস্তের যুবকদের নেতা ও মুসলিম উম্মার দুই সুবাসিত ফুল বলে উল্লেখ করেছেন এবং তিনি আরো বলেছেন,
আমার এই দুই নাতি উভয়ই মুসলমানদের ইমাম বা নেতা, তা তারা তাগুতী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াক বা না দাঁড়াক। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই দুই নাতির শৈশবে তাঁদের সঙ্গে খেলতেন, তাদের বুকে চেপে ধরতেন, চুমু খেতেন এবং তাদের ঘ্রাণ নিতেন। তারা বিশ্বনবী নামাজের সময় নানার গলায় বসে পড়লে নানা সিজদা থেকে উঠতেন না যতক্ষণ না তারা নিজেরাই উঠে যেতেন। বিশ্বনবী ইমাম হাসান ও হুসাইনকে তাঁদের শৈশবেই অনেক চুক্তিপত্রের সাক্ষী হিসেবে মনোনীত করেছেন। মহানবী নাজরানের খ্রিস্টানদের সঙ্গে মুবাহিলার সময় তথা যারা সত্য ধর্মের বিরোধী তারা আল্লাহর অভিশাপে সপরিবারে ধ্বংস হবে যৌথভাবে এমন ঘোষণা দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে মহান আল্লাহর নির্দেশেই সঙ্গে নিয়েছিলেন হযরত ইমাম হাসান ও হুসাইন এবং ইমাম আলী ও ফাতিমা সালামুল্লাহি আলাইহাকে। আর সে সময় আলী আল ইসলাম সহ নবী পরিবারের এই সদস্যরা যে পবিত্র সে বিষয়ে কোরআনের আয়াতে নাজিল হয়েছিল।
ইমাম হাসান আলাইহিসসালাম ছিলেন তাঁর নানা ও পিতার অনুসারী এবং তিনি তাঁদের মতোই অত্যাচারীদের সমালোচনা করতেন ও মুসলিমদের সমর্থন দিতেন। তিনি জামাল ও সিফিন যুদ্ধে পিতার পক্ষে অংশ নিয়ে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। জামাল যুদ্ধের আগুন নেভানোর জন্য তিনি পিতার নির্দেশে হযরত আম্মার ইবনে ইয়াসিরকে সঙ্গে নিয়ে কুফায় গিয়ে সেখানকার জনগণকে পিতার পক্ষে সংঘবদ্ধ করে তাদেরকে বসরায় নিয়ে এসেছিলেন। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম নিজের ইন্তিকালের সময় ইমাম হাসান আলাইহিসসালামকে তার খিলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই তা করার জন্য ইমাম আলী আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন নিজের জীবদ্দশায়।
ইমাম হাসান যখন ওযু করতেন তখন আল্লাহর ভয়ে তাঁর চেহারা বিবর্ণ হয়ে যেত এবং তিনি কাঁপতে থাকতেন। মৃত্যু ও পুনরুত্থানের কথা যখন স্মরণ করতেন তখন তিনি কাঁপতেন ও বেহাল হয়ে পড়তেন। তিনি পায়ে হেঁটে এবং কখনো নগ্ন পায়ে ২৫ বার মদিনা থেকে মক্কায় গিয়ে হজ বা উমরা করেছেন। ইমাম হাসান আল ইসলাম তিনি জীবনে ৩ বার তাঁর যা কিছু ছিল এমনকি জুতো পর্যন্ত দুঅংশে ভাগ করে আল্লাহর পথে দান করে দিয়েছিলেন। নিষ্পাপ ইমাম হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর দরবারে নিজেকে পাপী বলে অভিহিত করে আল্লাহর ক্ষমা ও দয়া ভিক্ষা করতেন। কোনো প্রার্থীকে বিমুখ করতেন না ইমাম হাসান আলাইহিসসালাম। তিনি বলতেন, আমি নিজেই যখন আল্লাহর দরবারে ভিখারি ও তাঁর অনুগ্রহ প্রার্থনা করি তখন কোনো প্রার্থীকে বিমুখ করতে আমার লজ্জা হয়। মানুষের সমস্যা সমাধানে তিনি এত উদগ্রীব ও ব্যস্ত থাকতেন যেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজের কথা তার জানা ছিল না।
ইমাম হাসান আলাইহিসসালাম খলিফা হওয়ার পর মুয়াবিয়া তা মেনে নেয়নি। আলী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ ষড়যন্ত্রের যে ধারা মুয়াবিয়া সূচিত করেছিল এই নতুন ইমামের বিরুদ্ধেও সেই একই ধারা অব্যাহত রাখে। ইমাম হাসান আলাইহিসসালাম মুয়াবিয়ার কাছে এক দীর্ঘ চিঠি লিখে তাকে সুপথে আনার চেষ্টা করেছিলেন। সেই চিঠির একাংশে তিনি লিখেছিলেন, তুমিও অন্যদের মতোই আমার হাতে বায়াত গ্রহণ করো, তুমি নিজেই ভালো করে জানো যে আমি তোমার চেয়ে বেশি যোগ্যতার অধিকারী, আল্লাহকে ভয় করো এবং অত্যাচারী জালিমদের মধ্যে গণ্য হয়ো না। কিন্তু মুয়াবিয়া চিঠির উত্তরে নিজেকে বেশি অভিজ্ঞ বলে দাবি করে। অবশ্য সে প্রলোভন দেখানোর জন্য বলে যে ইমাম হাসান আলাইহিসসালাম তাকে খলিফা হিসেবে মেনে নিলে পরবর্তী খলিফা ইমামকেই করা হবে।
মুয়াবিয়া ইমাম হাসানকে গোপনে হত্যার জন্য কিছু লোককে নিয়োজিত করে। খলিফা হিসেবে ইমাম হাসানকে মেনে না নেয়ার কারণ হিসেবে ইমামের বয়সের স্বল্পতার অজুহাত দেখানো সত্ত্বেও মুয়াবিয়া নিজের চরিত্রহীন কম বয়স্ক যুবক সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করে। এছাড়াও মুয়াবিয়া ইমামের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোকজন জড়ো করে তাদেরকে ইরাকে পাঠায়। এই অবস্থায় ইমাম হাসানও যুদ্ধের জন্য প্রস্তুত হন ও যুদ্ধের প্রথম দিকে সাফল্য লাভ করেন। কিন্তু মুয়াবিয়ার নানা চক্রান্তের মুখে একদল সহযোগীর বিশ্বাসঘাতকতা ও জনগণের ধৈর্যহীনতার কারণে ইমাম শেষ পর্যন্ত মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করতে বাধ্য হন। ইমাম বেশ কিছু কঠিন শর্ত দিয়ে সন্ধি চুক্তি করেন। উল্লেখ্য, বিদ্রোহী মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধে উৎসাহিত করার জন্য হযরত ইমাম হাসান মুস্তাফা আল ইসলাম খেলাফতের দায়িত্ব নেয়ার পরপরই যোদ্ধাদের বেতন শতকরা একশো ভাগ বৃদ্ধি করেছিলেন। তাই এ ধারণা ঠিক নয় যে ইমাম হাসান আল ইসলাম সাহসী ও জিহাদপন্থী ছিলেন না।
মিথ্যা প্রচারে অভ্যস্ত উমাইয়ারাই ইমামকে ভীরু ও বিলাসী হিসেবে ইতিহাসে তুলে ধরতে চেয়েছে। তিনি যদি জিহাদকে ভয় পেতেন তাহলে বাবার সঙ্গে জামাল ও সিপিন যুদ্ধে অংশ নিতেন না। এছাড়াও হাসান আলাইসাল্লাম জানতেন যে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলে এই সুযোগে বাইজেন্টাইন সম্রাট চতুর্থ কনস্টান্টিন মুসলমানদের প্রথম কেবলা অধ্যুষিত বাইতুল মুকাদ্দাস শহরটি দখলের পদক্ষেপ নেবে। তাই ইমাম শান্তি ও কূটনৈতিক পন্থার মাধ্যমে প্রিয় নানার ধর্মের বার্তা তথা খাঁটি মুহাম্মদী ইসলামকে রক্ষার জন্য ও ইসলামকে দূষণমুক্ত করার যে কাজ পিতা হযরত আলী আলাইহিসসালাম শুরু করেছিলেন, সেই মিশনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং মুয়াবিয়ার আসল চেহারা প্রকাশ করে দেওয়ার লক্ষ্যে তার সঙ্গে সন্ধি তথা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন। মূলত সমর্থকদের নিষ্ক্রিয়তা ও আদর্শিক বিচ্যুতির কারণেই ইমাম হাসান আলাইহিসসালামকে যুদ্ধবিরতির পথ বেছে নিতে হয়েছিল।
ইমাম হাসান এও জানতেন যে তিনি রাজনৈতিক ক্ষমতা বা শাসন ক্ষমতা হাতে না পেলেও মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমামই থেকে যাবেন। তাই মুয়াবিয়ার আসল চেহারা জনগণের কাছে তুলে ধরার জন্য তথা তার নোংরা কাজগুলো ঘটতে দেওয়ার অবকাশ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্যদিকে এর সন্ধির ফলে মুসলমানদের রক্তপাত বন্ধ করা সম্ভব হয়েছিল। মুয়াবিয়া ইমাম হাসানের সঙ্গে স্বাক্ষরিত সন্ধি চুক্তির অপব্যবহার করেছিল, যদিও ইমাম সন্ধির শর্তেই এটা উল্লেখ করেছিলেন যে তিনি মুয়াবিয়াকে আমিরুল মোমিনিন বলবেন না। এরই আলোকে তিনি কখনো মুয়াবিয়ার হাতে বাইয়াত হননি এবং মুয়াবিয়ার কোনো নির্দেশই মান্য করতেন না। যেমন মুয়াবিয়া খারেজিদের বিদ্রোহ দমনে ইমামের সহায়তা চান এবং তাকে খারেজিদের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ দেন, কিন্তু ইমাম হাসান আল ইসলাম তার কথাকে কোনো গুরুত্বই দেননি।
কেউ কেউ মনে করেন ইমাম হুসাইন ও ইমাম হাসান দুই ভিন্ন নীতির অনুসারী ছিলেন, কিন্তু কথাটা সত্য নয়। ইমামদের কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য ছিল, কিন্তু সেটি তার পরিবেশ ও পরিস্থিতির দাবিতেই ছিল। কখনোই তা তাদের বৈশিষ্ট্যগত তফাত থেকে উদ্ভূত ছিল না। যে বলা যাবে যে যদি ইয়াজিদের সময় ইমাম হাসান জীবিত থাকতেন তবে তিনি সন্ধির নীতি গ্রহণ করতেন। মৌলিক বৈশিষ্ট্যের দিক থেকে ইমাম হাসান ও ইমাম হুসাইন উভয়ই এক রূপ ছিলেন এবং নীতির ক্ষেত্রেও তাঁদের মধ্যে অভিন্নতা ছিল। তারা উভয়েই একদিকে অত্যন্ত সাহসী ও অন্যদিকে বীর যোদ্ধা ছিলেন। নাজুল বালাগের ২০৭ নম্বর খুতবায় হযরত আলীর বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি সিফিনের যুদ্ধে ইমাম হাসানের দুঃসাহসিকতায় এতটা শঙ্কিত হন যে নিজ সঙ্গীদের বলেন, হাসানকে এভাবে মরিয়া হয়ে যুদ্ধ করা থেকে নিবৃত্ত করো, আমি তাকে হারানোর আশঙ্কা করছি। তাই নিঃসন্দেহে বলা যায় মুয়াবিয়ার সাথে তিনি সঙ্গীদের অসহযোগিতার কারণে সন্ধি করতে বাধ্য হন, ভীরুতার কারণে নয়।
ঐতিহাসিক মাসুদি তার ইসবাতুল ওয়াসিয়া গ্রন্থে ইমাম হাসানের যে বক্তব্যটি উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন, আমি যদি উপযুক্ত সঙ্গী পেতাম তবে খেলাফত লাভের জন্য এমন বিপ্লব আন্দোলন করতাম যে কেউ তার নজির দেখেনি। মুয়াবিয়ার বাহ্যিক ধার্মিকতার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করার বৈধতাকে জনগণের সামনে স্পষ্ট করা ইমাম হাসানের জন্য বেশ কঠিন ছিল। এ কারণে আমরা দেখি ইমাম হাসানের মৃত্যুর পর মুয়াবিয়া ১০ বছর জীবিত থাকলেও ইমাম হুসাইন তার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানাননি। এর বিপরীতে ইয়াজিদের সময় যেভাবে অধার্মিকতা করেছিল ইমাম হাসানের জীবদ্দশায় এরূপ অবস্থা সৃষ্টি হলে সেক্ষেত্রেও তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে ইমাম হুসাইনের মতোই বিদ্রোহ করতেন।
ইমাম হাসান আলাইহিসসালাম যে কোন পরিস্থিতিতে মুয়াবিয়ার সঙ্গে সন্ধি করতে বাধ্য হন তা বোঝার জন্য জানা দরকার যে তার অন্যতম প্রধান সেনাপতি ও ঘনিষ্ঠ আত্মীয় ইবনে আব্বাস মুয়াবিয়ার কাছ থেকে 8 লাখ বা 7 লাখ রৌপ্য মুদ্রা ঘুষ নিয়ে প্রায় 8,000 যোদ্ধা সহ মুয়াবিয়ার দলে যোগ দেন। ইবনে আসির বর্ণনা করেছেন, ইমাম হাসান মুয়াবিয়ার সন্ধির প্রস্তাব শুনে জনগণের উদ্দেশ্যে বলেন, শোনো, মুয়াবিয়া আমাদের এমন এক প্রস্তাব দিয়েছে যার মধ্যে কোনো সম্মানও নেই এবং কোনো ইনসাফও নেই। যদি তোমরা মৃত্যুকে চাও, আমি তার প্রস্তাবকে ফিরিয়ে দেব এবং তরবারির তীক্ষ্ণতা দিয়ে তার উপর মহান আল্লাহর বিধান জারি করব। আর যদি তোমরা জীবনকে বেছে নাও, তবে আমি তোমাদের সন্তুষ্টির জন্য তা গ্রহণ করব। তখন লোকেরা সভার সকল প্রান্ত থেকে চিৎকার করে বলতে লাগলো, আমরা বেঁচে থাকতে চাই, আমরা বেঁচে থাকতে চাই, তুমি সন্ধিকে মেনে নাও।
ইমাম হাসান সমর্থকদের নিষ্ক্রিয়তা দেখে মুয়াবিয়ার হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে লোকদের উদ্দেশ্যে দিয়া বক্তব্যে বলেছিলেন, হে লোকেরা, নিশ্চয়ই আমরাই হলাম তোমাদের আমির ও নেতা। আমরা হলাম তোমাদের নবীর সেই আহলে বাইত যাদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করেছেন ও পূর্ণরূপে পবিত্র করেছেন। এ কথাটি তিনি এতবার পুনরাবৃত্তি করলেন যে সভায় উপস্থিত এমন কেউ রইল না যে ক্রন্দন করেনি। অতঃপর তারা সন্ধির জন্য মুয়াবিয়ার কাছে গেল এবং আমরা পূর্বে যেরূপ উল্লেখ করেছি তার ভিত্তিতে তার সাথে সন্ধি করল। এভাবেই হাসান তার নিকট ক্ষমতা হস্তান্তর করলেন। দুঃখজনক বিষয় হল, জনগণ যুদ্ধ করতে চায়নি বলে ইমাম যখন মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধবিরতি করেন তখন ইমামের একজন ঘনিষ্ঠ ব্যক্তি উপহাস করে ইমাম হাসানকে লাঞ্ছিতদের নেতা বলে উপহাস করার স্পর্ধা দেখিয়েছিল।
মুয়াবিয়া ইমাম হাসান আলাইহিসসালামের সঙ্গে সন্ধির পর যখন সবকিছুর উপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তখন সে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সন্ধির শর্তগুলো লঙ্ঘন করবে বলে জানিয়ে দেয়। মুয়াবিয়া ইমামকে মদিনায় সব ধরনের কষ্ট দেওয়ার চেষ্টা চালায় এবং মদিনায় নিয়োজিত তার গভর্নররাও একই কাজে মশগুল ছিল। ফলে ইমাম মদিনায় 10 বছর অবস্থান করা সত্ত্বেও তার অনুসারীরা এই মহান ইমামের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ খুব কমই পেত। তাই ইমাম হাসান আলাইহিসসালামের মতো মহাজ্ঞানের উৎস থেকে খুব কম সংখ্যক অনুসারী উপকৃত হতে পেরেছে।
মুয়াবিয়া নিজের মৃত্যু আসন্ন এটা বুঝতে পেরে ছেলে ইয়াজিদের ক্ষমতা পাকাপোক্ত করতে থাকে। সে এটাও বুঝতে পেরেছিল যে ইমাম হাসান আল ইসলাম বেঁচে থাকলে জনগণ সহজেই তার লম্পট ছেলেকে খলিফা হতে দেবে না। তাই মুয়াবিয়া বেশ কয়েকবার ইমামকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। অবশেষ মুয়াবিয়া অত্যন্ত কূট কৌশলে ইমামের এক স্ত্রীকে বিভ্রান্ত করে তাঁকে দিয়ে বিষ প্রয়োগের মাধ্যমে ইমামকে শহীদ করে। 45 হিজরির সফর মাসের 28 তারিখে 48 বা 47 বছর বয়সে শাহাদতের অমৃত পান করে ইমাম হাসান আল ইসলাম। বলা হয় ইমাম হাসানকে তার প্রিয় নানার কবরের পাশে দাফন করার উদ্যোগ নিয়েছিল নবী পরিবার, কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের এই উদ্যোগকে বাধা দেয় বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের বিদ্বেষী প্রভাবশালী মহলগুলো। ফলে রাসুলের রওজা থেকে বেশ কিছু দূরে জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করা হয় এই মহান ইমামকে।
ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, আমি বিস্মিত হই তার ব্যাপারে যে তার খাদ্যের মান নিয়ে চিন্তা ভাবনা করে বা চিন্তিত, অথচ নিজের চিন্তার খোরাক নিয়ে ভাবে না। তো শ্রোতাবন্ধুরা, সবাইকে আবারও গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
ইমাম হাসান আলাহ সাল্লামের শাহাদাত উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি শুনলেন। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 25 সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, তিস্তা চুক্তি অদূর ভবিষ্যতে নাও হতে পারে, বিকল্প ভাবতে হবে মানব জমিন। প্রথম আলোর শিরোনাম, আরেক মেয়ের নিরাপত্তা চাইলেন নোয়াখালীতে হত্যার শিকার ছাত্রীর মা। যুগান্তরের খবর, জি কে শামীম ও সাত দেহরক্ষীর যাবজ্জীবন। সিট বাণিজ্য চাঁদাবাজি, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা ডেইলি স্টার। ঘাস খেতে খেতে ভারতে 58 গরু ফিরিয়ে এনে মালিকদের দিল বিজিবি। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ বিরোধী অপপ্রচারের জবাব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, গোয়া বিধানসভা ভোটে তৃণমূল খরচ করেছে 47 কোটি টাকা, বিজেপি 17 কোটি। নির্বাচন কমিশন, আনন্দবাজার পত্রিকা, পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধি, অমিত শাহকে কটাক্ষ করে বিক্ষোভ যুব তৃণমূলের আজকাল। সংবাদ প্রতিদিন লিখেছে, পরপর 5 চাকুরি প্রার্থীর রহস্য মৃত্যু, উঠছে প্রশ্ন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। যুগান্তরের পরিবেশ বিষয়ক খবরে লেখা হয়েছে, ঢাকা উত্তর সিটির মেয়র ও ওয়াসার এমডির বিচার চান নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রতিদিন ঢাকা শহরের মানুষ 50 লাখ কেজি মল ও 150 কোটি লিটার মূত্র উৎপাদন করে। ঢাকা ওয়াসার দায়িত্ব ছিল এগুলো শোধন করা, কিন্তু এগুলো সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন নালার মাধ্যমে নদ নদীতে গিয়ে পড়ে। পয়োবর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা ওয়াসার এই ব্যর্থতার কারণে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চান তিনি। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় খাল পরিদর্শনের উদাহরণ টেনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, খালের ময়লা আবর্জনা যাতে নদীতে গিয়ে না পড়ে সেজন্য খালের মুখে নেট দিতে বলা হয়েছিল। উত্তর সিটি কর্পোরেশন এখনও সে কাজ করেনি। এজন্য কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধেও তিনি একই ধরনের শাস্তির কথা বলেন। আইন আদালতের খবরে দৈনিক প্রথম আলো সহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, জি কে শামীম ও সাত দেহরক্ষীর যাবজ্জীবন। এ খবরে বলা হয়েছে, অস্ত্র আইনের মামলায় যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিউরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর সর্বোচ্চ সাজা হয়েছে। রায়ের পর জি কে শামীম তার প্রতিক্রিয়ায় মামলাকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের বক্তব্যের নিন্দা ইউক্রেনের। যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য, কিয়েভ এটা হতে দেবে না বলে সতর্ক করেছে ইউক্রেন। রোববার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা একথা বলেন। তিনি বলেন, পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে পুতিন এবং ল্যাভরভের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, এটি একেবারেই অগ্রহণযোগ্য। দিমিত্র কুলেবা বলেন, ইউক্রেন হাল ছাড়বে না, আমরা সব পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কথা বলব, রাশিয়াকে স্পষ্ট করে দেব যে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে। এই পরিস্থিতিতে দেয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জেনে বুঝে তার নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন। বাংলাদেশ বিরোধী অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, কালের কণ্ঠের এ খবরের লেখা হয়েছে, সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া ভার্চুয়াল এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন। তিস্তা চুক্তি অদূর ভবিষ্যতে নাও হতে পারে, বিকল্প ভাবতে হবে। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে তিস্তার পানি বণ্টন নিয়ে যে জটিল অবস্থা সৃষ্টি হয়েছে তাতে হয়তো অদূর ভবিষ্যতে চুক্তি নাও হতে পারে। ভারতের রাজনীতিতে বিরোধী অবস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে রাজনৈতিক কারণেও তিস্তা চুক্তি নাও হতে পারে। তিস্তা চুক্তি হলে তাতে রাজনৈতিকভাবে ইতিবাচক অবস্থানে চলে যাবেন মোদি, তা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করবেন না। ভারতে ক্ষমতাসীন দল চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের উপর আস্থা নাও রাখতে পারে, কারণ তারা এই রাজ্যে তাদের রাজনৈতিক অবস্থান বিস্তৃত করার চেষ্টা করছে, ফলে তিস্তা চুক্তির কোনো বিকল্প ভাবতে হবে। ইউরেশিয়া রিভিউয়ে প্রকাশিত আনন্দ কুমারের লেখা শুড ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফাইন্ড অল্টারনেটিভ টু তিস্তা ওয়াটার শেয়ারিং ডিল, এ শীর্ষক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। সিট বাণিজ্য, চাঁদাবাজি। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা ডেইলি স্টারের শিরোনামের খবরে লেখা হয়েছে। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ছাত্রী নিবাসের সিট বাণিজ্য, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতন সহ বেশ কয়েকটি অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কলেজ ছাত্রলীগের 25 নেত্রী। রিভা ও রাজিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে এই 25 নেত্রী পদত্যাগের হুমকিও দিয়েছেন। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে রিভা ও রাজিয়াকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আর এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, সুন্দরীদের বাছাই করে কুপ্রস্তাব, ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর অভিযোগ। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। 2021 সালের বাংলা বিধানসভা ভোটে মোদি শাহ জুটিকে আটকে দেয়া তৃণমূল বাংলার বাইরে বিস্তার লাভে মন দিয়েছিল। ওই সারিতে প্রথমে ছিল বিজেপি শাসিত ত্রিপুরা, তারপর গোয়ার বিধানসভা ভোট। প্রথমবার গোয়া বিধানসভা ভোটে লড়তে গিয়ে তৃণমূল ব্যয় করেছে মোট 47,54,00,000 টাকা। শাসক দল বিজেপির খরচ 17,75,00,000 টাকা। সম্প্রতি রাজনৈতিক দলগুলো দেয়া তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। 3 মাস আগে গোয়ার ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে সৈকত রাজ্যে একটিও ঘাসফুল ফোটাতে পারেনি তৃণমূল, তবে প্রচারে কার্পণ্য করেনি তার দল, তাই ব্যয়ও হয়েছে। পরপর 5 চাকুরি প্রার্থীর রহস্য মৃত্যু উঠছে প্রশ্ন। সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়েছে, নিছক দুর্ঘটনা নাকি খুন? না, চাকরি না পাওয়ার কারণে মানসিক অবসাদে বাদুড়িয়ার চাকুরি প্রার্থী আত্মহত্যা করেছেন তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শুধু বসিরহাটের রাজুই নয়, এর আগে মুর্শিদাবাদের মৃন্ময়, নদিয়ার দিব্যেন্দু সহ 5 জনের রহস্য মৃত্যু হয়েছে, যা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধি অমিত শাহকে কটাক্ষ করে বিক্ষোভে যুব তৃণমূল, আজকালের এ খবরে লেখা হয়েছে। পুজোর মুখে পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফের রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী রুনা খাতুনের নেতৃত্বে শনিবার জেলার 123টি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। তেহরান বেইজিং মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে প্রেসিডেন্ট রাইসি। একটি টেকসই চুক্তি সই করতে ইরান বদ্ধপরিকর, আমির আবদুল্লাহিয়ান। কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনার ব্যাপারে ইউক্রেনের সিদ্ধান্তে ইরানের দুঃখ প্রকাশ। নদী ও পরিবেশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার রাজনীতি চলছে বলে অভিযোগ বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রীর। এবং বিজেপিকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার নামে বদনাম করলে তার ভীষণ রাগ হয়। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002 ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলছি রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.